ঢাকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভেচ্ছা সবাইকে। ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই অধিবেশন শুরু করছি আমি আনিস আহমেদ। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
টাঙ্গাইলের মধুপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, এতে পাইলট নিহত হয়েছেন।
ঢাকা থেকেই অপর সংবাদদাতা আমির খসরু।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ইভিএম ব্যবহার থেকে তারা পিছিয়ে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
অসমের শিবসাগর জেলায় হিন্দি ভাষীদের উপরে আক্রমণ চালালো জঙ্গি গোষ্ঠী উলফার স্বাধীন দল।
আজ রয়েছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটি সাক্ষাৎকার আর আজকের আলাপনের বিষয় যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন বিষয়ক বিতর্ক। তবে সবকিছুর আগে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। পাকিস্তানের সশস্ত্র বিদ্রোহীদের আলাদা দুটি আক্রমণে অন্তত ৩৪ জন প্রাণ হারিয়েছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। করাচির দক্ষিণাঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছেন আত্মঘাতী বিস্ফোরক সাটা ভেস্ট পরোহিত অস্ত্রধারী ৩ জনের একটি দল চীনা কনস্যুলেটের সামনে আক্রমণ চালায়। ওই হামলায় অন্তত ৪ জন নিহত হয়। রেঞ্জার নামে পরিচিত আধাসামরিক বাহিনীর মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন ভোরের দিকে চীনা কনস্যুলেটের সামনে একজন আক্রমণকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। কর্নেল ফয়সাল জানিয়েছেন পাকিস্তানি সেনাদের সঙ্গে বিদ্রোহীদের প্রায় ঘণ্টাখানেকের মতো লড়াই চলে, তারপরে ওই দুই আক্রমণকারীকে তারা হত্যা করতে সমর্থ হয়। পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে হামলাকারীরা কনস্যুলেটের অদূরে বিস্ফোরক ও অস্ত্র বোঝাই একটি গাড়ি পার্ক করে রাখে। পুলিশ আক্রমণকারীদের থামানোর আগেই তারা চীনা কনস্যুলেটের সামনে এগিয়ে যায়। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বালুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী দল বালুচ লিবারেশন আর্মি ওই আক্রমণের দায়িত্ব স্বীকার করে বোমাসহ আক্রমণকারীদের ছবি ছেপেছে। করাচির ওই হামলার কয়েক ঘণ্টা পর উত্তর পশ্চিমাঞ্চলের ওরাকজাই অঞ্চলে শক্তিশালী এক বোমা বিস্ফোরণে অন্তত ৩০ জনের মৃত্যু হয় এবং আরও অন্তত ৪০ জন আহত হয়েছে। আফগানিস্তানের খোস্ত প্রদেশে একটি সামরিক ঘাঁটির ভেতরে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়। ওই বিস্ফোরণে অন্তত ২৬ জন প্রাণ হারিয়েছেন, আরও অন্তত ৫০ জন আহত হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় ওই হামলাটি ঘটে। টাঙ্গাইলের মধুপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে পাইলট নিহত হন। আজ বিকেলে মধুপুর উপজেলায় বিমান বাহিনীর টেলকি ফায়ারিং জোনে ওই দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম সাম্মি সংবাদ মাধ্যমকে জানান, বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেনিয়াবাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস জানান, অরণকুলা ইউনিয়নে বিমান বাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং জোনে মহড়া চলছিল। বাংলাদেশ বিমান বাহিনীর F-7 PG নামক বিমানটি হঠাৎ বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হলে সেটা হবে সংবিধান বিরোধী, আর তা যদি করা হয় তাহলে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যজোট মামলা করবে বলে হুঁশিয়ারি উচ্চারণের পরের দিনই প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন ইভিএম ব্যবহারের ওপর কোনো আইনগত বাধা নেই। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরুর কাছে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করবে আর এতে কোনো আইনগত বাধা নেই। তারা ইভিএম ব্যবহার থেকে পিছিয়ে যাবেন না, কারণ এতে অর্থ ও সময় বাঁচবে। ঢাকায় শুক্রবার এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন,
পরীক্ষামূলক ব্যবহার করবো পূর্ণাঙ্গ অথবা কয়েকটা আসনের কিছু সংখ্যক কেন্দ্রে। এটা এই দুটো জিনিস শনিবারে মিটিং আছে, কমিশন মিটিং, সেখানে সিদ্ধান্ত হবে।
এদিকে বিএনপির পক্ষ থেকে শুক্রবার ইভিএম ব্যবহারের বিপক্ষে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাতেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্তে প্রধান নির্বাচন কমিশনার অটল রয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ব্রেক্সিট চুক্তি নিয়ে আলোচনার জন্য শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের আলোচকেরা ব্রিটেনের সঙ্গে বৈঠক করছেন। আসছে রবিবার ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার চূড়ান্ত খসড়া চুক্তিটি সম্পূর্ণ করবে। তবে শেষ মুহূর্তে স্পেন জিব্রাল্টার ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার দাবি উত্থাপন করেছে। ব্রেক্সিট চুক্তির মাধ্যমে ইইউ ও ব্রিটেনের মধ্যে যে নতুন সম্পর্ক স্থাপন হতে চলেছে, সেখানে স্পেন চাইছে জিব্রাল্টার ভবিষ্যৎ কি হবে তা যেন সুস্পষ্ট ঘোষণা থাকে। ব্রিটেন 2019 সালের 29 মার্চ পুরোপুরিভাবে ওই ব্লক থেকে বেরিয়ে আসবে। তবে ব্রিটিশ পার্লামেন্ট ব্রেক্সিট খসড়া চুক্তিটি ইতিমধ্যেই দারুণ সমালোচনার সৃষ্টি করেছে এবং এর বিরুদ্ধেও অনেকে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় এক বিচারককে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার কড়া জবাব দিয়েছেন প্রধান বিচারপতি জন রবার্টস। এক প্রতিক্রিয়ায় জন রবার্টস বলেছেন, যুক্তরাষ্ট্রের বিচারকেরা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন না, বিচার প্রার্থী সবার জন্যই তারা সমান অধিকার নিশ্চিতে কাজ করে যান। স্বাধীন বিচার বিভাগের জন্য যুক্তরাষ্ট্রের সব নাগরিককেই কৃতজ্ঞ থাকা উচিত বলে তিনি মন্তব্য করেছেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে চাঁদপুরের আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, হত্যা প্রচেষ্টা সহ নানান অভিযোগে 28টি মামলা রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
5 বছর আগে দেশ ছাড়ার সময় সবকটি মামলাতেই জামিনে ছিলেন তিনি। এরপর সময় মতো হাজিরা না দেয়ায় সবকটি মামলাতেই জামিন বাতিল হয়ে যায়। মধ্য নভেম্বরে তিনি দেশে ফেরেন আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে, কিন্তু ঘুমের ভয়ে আদালত চত্বরে যাওয়ার সাহস পাচ্ছিলেন না। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বরাবর এক চিঠি পাঠিয়ে আদালতে আত্মসমর্পণের জন্য নিরাপত্তা চেয়েছিলেন। সদিন ধরে চাঁদপুরের আদালত চত্বরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। মিলনের আইনজীবী কামরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সবগুলোই রাজনৈতিক প্রতিপক্ষের দায়ের করা। ওদিকে যশোর থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবুবকর আবুর মৃত্যু নিয়ে রহস্যক্রমেই দানা বাঁধছে। পরিবার বলছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটি বিএনপির অভ্যন্তরীণ বিষয়। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় এজেন্সির মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই মৃত্যু রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের অসম রাজ্যের শিবসাগর জেলায় হিন্দি ভাষীদের ওপর আক্রমণ চালানো জঙ্গি গোষ্ঠী উলফার স্বাধীন দল। আরও জানাচ্ছেন বিস্তারিত আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
দাবি মতো টাকা দিতে না পারায় ডিমৌতে এক হার্ডওয়্যারের দোকানে গ্রেনেড ছুড়ল জঙ্গিরা। ঘটনাস্থলেই এক ক্রেতার মৃত্যু হয়। এই ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। জখম হয়েছেন দোকানের মালিক মঞ্জু অগ্রওয়াল ও তার ভাই কমল অগ্রওয়াল। পুলিশ প্রশাসন সূত্রের খবর, ডিহিং পথে থাকা ডিমৌ চারিয়ালিতে অগ্রওয়ালদের হার্ডওয়্যারের দোকান লক্ষ্য করে অজ্ঞাত পরিচয় মোটর বাইক আরোহীরা গ্রেনেড ছুড়ে পালায়। হাসপাতালে ক্রেতাকে মৃত ঘোষণা করা হয়, পরিচয় যদিও এখনও জানা যায়নি। অগ্রওয়াল পরিবার সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, বছরখানেক ধরে উলফার স্বাধীন গোষ্ঠী তাদের নিশানা করছে। অসমের ডিজিপি কুলধর সকাইয়া জানিয়েছেন, উলফা স্বাধীনকে দমন করতে পুলিশের অভিযান চলছে। ধলাকাণ্ডে জড়িত 6 উলফা জঙ্গিকে শনাক্ত করা হয়েছে। কিভাবে কারা ওই ঘটনা ঘটিয়েছিল সব তথ্য পুলিশের হাতে আছে। জঙ্গিদের ধরতে অসম ও অরুণাচলের পুলিশ একসঙ্গে অভিযানও চালাচ্ছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
তিউনিশিয়া জুড়ে হাজার হাজার কর্মী ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছে। তিউনিশিয়া সরকার বেতন বাড়াতে অস্বীকৃতি জানানোর পরই এই বিক্ষোভ শুরু হয় সারা দেশব্যাপী। সরকার বলছে বেতন বাড়ালে আন্তর্জাতিক ঋণদাতাদের কাছ থেকে আর্থিক সহায়তা কমে যাওয়ার হুমকি রয়েছে। থাইল্যান্ডে শুরু হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইউপ্যাং। থাইল্যান্ডের চিয়াংমাই শহরে ওই উৎসবে কাগজের তৈরি হাজার হাজার ফানুসের ভেতরে আলো জেলে মানুষ আকাশে উড়িয়ে দেয়। এই সঙ্গেই শেষ হচ্ছে আমাদের বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। তাছাড়া এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক ফ্যান পেজেও। মিয়ানমারে নিরাপদ পরিবেশ সৃষ্টির আগে নাগরিকত্ব ছাড়াই ফিরে যেতে হতে পারে এমন আশঙ্কা বিরাজ করছে রোহিঙ্গাদের মধ্যে। সম্প্রতি মিয়ানমারের একটি ক্যাম্পে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার পুলিশের গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝেও শঙ্কা এবং অবিশ্বাস বেড়ে গেছে। তবে বাংলাদেশের প্রশাসন বলছে ঝুঁকির মুখে রোহিঙ্গাদের ঠেলে দেওয়া হবে না। কক্সবাজার থেকে মোজাম্মেল হোসেন শাকিলের প্রতিবেদন।
প্রাথমিকভাবে প্রত্যাবাসন এড়ানো গেলেও ভয় কাটেনি রোহিঙ্গাদের। অনিরাপদ এক পরিস্থিতিতে নাগরিকত্ব ছাড়াই মিয়ানমারে যেতে হতে পারে এমন আশঙ্কা ক্যাম্প জুড়ে। তবে প্রশাসন বলছে ঝুঁকির মুখে রোহিঙ্গাদের ঠেলে দেবে না বাংলাদেশ। সম্প্রতি মিয়ানমারের আহনাওক ইয়ে ক্যাম্পে রোহিঙ্গাদের উপর মিয়ানমার পুলিশের গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মাঝেও শঙ্কা এবং অবিশ্বাস বেড়েছে। মিয়ানমার সম্পর্কে নানান খবর ছড়াচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে। কুতুপালং ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গা রাহমত আলী বলেন,
ক্যাম্প বাঁধে পদে 4 বছরই 5 বছরই এনেলিয়া এটা এতারা বোমকল বুতরে কারি মানুষ আনিলি বা এতারা কি বছর দুবছর আধা আলো চাই এতারা রেম্বুলে ফুরাই দিব বাদে এতারা হবো দেখি ইয়ান এতারা বিদেশের মাঝে দেখাবে এতারা সবার মতো শুরু করছে আনালে।
রাহমত আলী বলছিলেন মিয়ানমারে ফিরে যাওয়া রোহিঙ্গাদের জন্য নিরাপদ নয়। গত 15 নভেম্বর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর কথা থাকলেও রোহিঙ্গাদের আপত্তির কারণে তা শুরু হয়নি। জোর করে প্রত্যাবাসন না করা এবং পরবর্তীতে রোহিঙ্গাদের প্রতি সদয় আচরণ করায় সন্তোষ প্রকাশ করেছেন হাকিমপাড়া ক্যাম্পে আশ্রয় নেওয়া প্রবীণ রোহিঙ্গা নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ বলছিলেন রোহিঙ্গারা ফেরত না গেলেও ক্যাম্পে এখনো পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে প্রত্যাবাসন বিষয়ে বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নেয় তার জানা নেই। নাগরিকত্ব এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগে প্রত্যাবাসন নিয়ে ভীত জামিলা আক্তার। জামিলা আক্তার বলছিলেন প্রত্যাবাসন নিয়ে তার ভীতির কথা। মিয়ানমারের আচরণে শঙ্কিত হাকিমপাড়া ক্যাম্পের রোহিঙ্গা শরীফ হোসেন। শরীফ হোসেন বলছিলেন তাদের অধিকার নিশ্চিত হয়নি বলেই তারা ফিরে যাচ্ছেন না, অধিকার নিশ্চিত হলে তারা মিয়ানমারে ফিরে যাবেন। প্রত্যাবাসনে আপত্তি জানালেও রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ। রোহিঙ্গাদের অধিকার আদায়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও ভূমিকা রাখার আহ্বান জানিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন,
বাস্তবিক মানুষগুলোকে আমরা খুব সাদরে গ্রহণ করেছি। যখন সারা বিশ্বের বর্ডার বন্ধ ছিল আমাদের বর্ডার খোলা দিয়েই সেটা রেখেছি। সুতরাং তাদেরকে এখানে জোর করে তাদের মানে রিস্ক বা ঝুঁকির মধ্যে ফেলে আমরা প্রত্যাবাসনের বিষয়টা সরকার কখনোই চিন্তা করছে না এবং আন্তর্জাতিক সম্প্রদায় দেখছে। সুতরাং এখানে মায়ানমারের যে যেভাবে তারা যেটা চাচ্ছে যে যে পরিবেশ তাদের ওখানে তৈরি করার কথা সেই আশ্বাসটা কিন্তু এখনও রোহিঙ্গারা পাচ্ছে না। সেখানে তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত হয়নি, তাদের নিরাপত্তার বিষয়টি এখনও সে তাদের ভাষ্যমতে নিশ্চিত হয়নি। সুতরাং সে অবস্থায় তারা কিন্তু সেখানে যেতে চাচ্ছে না এবং বাংলাদেশ কিন্তু চাচ্ছে যে একটা সম্মানজনক এবং নিরাপত্তার সাথে এবং তাদের যে নাগরিক অধিকার সেটা সহকারেই যেন তারা সেখানে যেতে পারে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত হবে এবং প্রত্যাবাসনের নিরাপদ পরিবেশ তৈরি হবে মিয়ানমারে, এমনটাই প্রত্যাশা সকলের। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
এবার ভিন্ন প্রসঙ্গ, অর্থনীতি এবং নারীর ক্ষমতায়ন। বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছেন নারী। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মানব উন্নয়ন সূচকে যে লক্ষ্যযোগ্য অগ্রগতি হয়েছে তার মধ্যে নারীর ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ উপাদান নিঃসন্দেহে। এই নারীর ক্ষমতায়ন বিশেষত বাংলাদেশের অর্থনীতিতে নারীর ভূমিকা নিয়ে আলোচনার জন্য আজ সরাসরি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
সম্প্রতি আপনি আপনার একটি নিবন্ধে লিখেছেন যে শ্রমবাজারের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য থাকলে সমাজে দারিদ্র এবং দুর্বলতা থাকবে। এই শ্রমবাজারে সুযোগ সৃষ্টি বলতে আপনি ঠিক কি বোঝাতে চাইছেন?
আমি এর মাধ্যমে যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে নারী পুরুষ উভয়ের জন্যই শ্রমবাজারটাতে অপরচুনিটি বা সুযোগটা এমন থাকা উচিত তারা যেন সেই শ্রমবাজারে অংশ নিতে পারেন। কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের কর্মক্ষম নারীদের মাত্র 36% মতো আছেন শ্রমবাজারে, যেটা পুরুষের ক্ষেত্রে 82% মতো। তার মানে কর্মক্ষম একটা ব্যাপক সংখ্যক নারী কিন্তু শ্রমবাজারে নাই। তার যেটা এটা যেটা আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে আমাদের শ্রমবাজারটা আসলে নারীরা অংশগ্রহণের উপযুক্ত নয়, সেখানে অপরচুনিটি গুলো অনেক ক্ষেত্রে নারীর জন্য নাই। কারণ নারীর অপরচুনিটি গুলোর জন্য কিন্তু তাকে শুধু চাকুরি না, সহায়ক অনেক পরিবেশের দরকার হয়। ফলে শ্রমবাজারে সুযোগ সৃষ্টি বলতে বুঝেছি যে শ্রমবাজারটা এমন হবে যেখানে নারী বা পুরুষ তাদের দক্ষতা অনুযায়ী সহজেই সেই শ্রমবাজারে অংশ নিতে পারেন এবং এটা উভয়ের জন্যই সুযোগটা সমানভাবে থাকতে হবে।
জি, অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে নারী পুরুষের সমতা বা যাকে জেন্ডার ইকুইলিটি আপনি বলেছেন সেটা প্রতিষ্ঠিত হতে পারে। আবার উল্টো করে বললে বলতে হয় যে জেন্ডার ইকুইলিটি অর্থনৈতিক প্রবৃদ্ধির সহায়ক হতে পারে। এই দুটির মধ্যকার সম্পর্কের বিষয়টি আমাদের কি একটু বুঝিয়ে বলবেন?
মানে জেন্ডার ইকুয়ালিটি এবং প্রবৃদ্ধির সম্পর্কটাকে দুই দিক থেকেই দেখা যায়। যেমন যদি নারী পুরুষের অংশগ্রহণের সমতা থাকে শ্রমবাজারে, যদি নারী পুরুষ উভয়ের অংশগ্রহণ থাকে তাহলে প্রবৃদ্ধি বাড়ে। কিভাবে? এই যে আমি একটু আগে বললাম যে আমাদের নারীদের যারা কর্মক্ষম তাদের মধ্যে মাত্র 36% মতো শ্রমবাজারে আছে, তাহলে বাকি 64% কিন্তু শ্রমবাজারে নাই। এই এই জনসংখ্যারা কিন্তু এই নারীরা যদি শ্রমবাজারে আসতেন তাহলে কিন্তু তারা অর্থনীতিকে অনেক কিছু দিতে পারতেন। আমরা আরেকজন ভালো শিক্ষক, ভালো কৃষক, ভালো উদ্যোক্তা নারীকে হয়তো সেখানে পেতাম এবং তার মাধ্যমে অর্থনীতি উপকৃত হতো। তার মানেটা দাঁড়াচ্ছে যে নারী পুরুষের যদি সমতা থাকে অর্থনৈতিক কাজে কর্মে এবং সেখানে যদি নারীদের অংশগ্রহণ বাড়ে তাহলে কিন্তু প্রবৃদ্ধির গতিটা ত্বরান্বিত হয়। আদারওয়াইজ আমাদের একটা বড় অংশ রিসোর্সেস, যেটা এই যে নারীরা যারা কাজে আসছেন না অর্থনৈতিক কাজে, তাদেরকে কিন্তু আসলে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির জায়গায় তাদের অবদানটা হারাচ্ছি। আবার উল্টোভাবে বলতে গেলে প্রবৃদ্ধি আবার সুযোগ তৈরিতে সহায়তা করে। কারণ প্রবৃদ্ধি যখন হয় তখন লেবার মার্কেট বা শ্রমবাজারের বিভিন্ন সহায়ক শক্তি, যেমন ধরেন ভালো ট্রান্সপোর্ট, ভালো রাস্তাঘাট, সিকিউরিটি, ডে কেয়ার ফ্যাসিলিটিস, নানান ধরনের সুযোগ সুবিধা, যেমন দক্ষতা উন্নয়নের ট্রেনিং, এগুলো একটা দেশ যত উন্নত হয় যত তার ক্ষমতা থাকে এগুলো বেশি দিতে পারে, তখন আবার সেগুলোর মাধ্যমে নারীর অংশগ্রহণ বাড়ে। কাজে উভয় দিক থেকেই আমরা দেখছি যে প্রবৃদ্ধি যেমন নারী পুরুষের সমতা ক্ষেত্রে একটা ভূমিকা রাখে, আবার নারী পুরুষের সমতার জন্য যদি আজকে আমরা প্রবৃদ্ধির অর্জনের শুরুতেই কাজ করি তাহলে আবার প্রবৃদ্ধির চাকাটাও আমরা জোরে ঘোরাতে পারব।
জি, আচ্ছা, নারীর এই ক্ষমতায়ন ঠিক কোন কোন উপাদানের উপর নির্ভর করে?
নারীর ক্ষমতায়নের জায়গাটা আসলে আমরা যদি দেখি সেই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে যে নারীর দক্ষতা এবং শিক্ষা এবং সহায়ক কিছু সুযোগ সুবিধা। কারণ একটা নারীকে শিক্ষা দরকার বিভিন্ন প্রফেশনের জন্য, অথবা যে কোনো যদি আমার শিক্ষা ছাড়াও কিছু কাজ হয়তো করা যায় যেখানে শিক্ষাটা অত বেশি রিকোয়ার্ড না কিন্তু অনেক দক্ষতা দরকার হয়। এমনকি আমাদের গার্মেন্টসে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও আজকে আমরা দেখছি যে তাদের দক্ষতা বাড়ানোটা অনেক জরুরি। কাজেই নারীকে শিক্ষা দিতে হবে, দক্ষতা থাকতে হবে, পাশাপাশি যেটা সিকিউরিটি অর্থাৎ ভায়োলেন্স যাতে কোথাও না হয় সেটা নিশ্চিত করতে হবে, এবং এছাড়া সহায়ক পরিবেশ যেমন ডে কেয়ার ফ্যাসিলিটিস, ভালো ট্রান্সপোর্ট, যাতায়াত ব্যবস্থা, নারী যাতে দূরে গিয়ে শিক্ষা বা কাজে অংশ নিতে পারে, হোস্টেলের সুবিধা, এই ধরনের বিষয়গুলো আমি মনে করি যে এখন আমাদের জন্য খুবই জরুরি।
জি, নারীর ক্ষমতায়ন বিশেষত অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে কি কি বাধা আছে বলে আপনি মনে করেন?
আমি মনে করি যেটা যে এখনো বাংলাদেশের নারীরা যে তারা যে কাজে আসতে পারেন, অর্থনীতিতে ভূমিকা রাখতে পারেন, এই বিষয়টি সম্পর্কে আমাদের সচেতনতাটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আপামর জনসাধারণ এখনো নারীর শ্রমটাকে অনেক সময় পরিবার বা সমাজের জন্য মনে করেন যে তার আয়টা বাড়তি আয়, এটা না হলেও বোধহয় চলে। এবং অথচ নারী কিন্তু আনপেইড যে ফ্যামিলি ওয়ার্ক, যে কাজের জন্য উনি মজুরি পাচ্ছেন না, সেই কাজগুলো কিন্তু সারাদিন করে যাচ্ছেন এবং সেইখানে তিনি একদিকে করে যাচ্ছেন কিন্তু তার অর্থনৈতিক অর্জন হচ্ছে না, আবার অর্থনৈতিক কাজেও তিনি সরাসরি যেতে পারছেন না। ফলে এইখানে নারী পুরুষের একটা সমঝোতা, যেখানে ঘরের কাজ বাইরের কাজে উভয়ের একটা ভারসাম্যপূর্ণ অংশগ্রহণ দরকার, যেটা আমি মনে করি এটা এখনো একটা বড় বাধা, এই ভারসাম্যটা নাই। এখনো মনে করা হয় ঘরের কাজটা নারীর একার কাজ এবং বাইরেটা শুধু পুরুষের কাজ। এই ক্ষেত্রে নারী যেহেতু বাইরে আসার চেষ্টা করছে, বাইরে কাজের অংশ নিতে চাচ্ছে, কাজে ঘরের ক্ষেত্রে সেই ক্ষেত্রেও যে পুরুষের অংশগ্রহণ দরকার, সেই সচেতনতাটা আমি মনে করি ভীষণভাবে আসা জরুরি।
এসব বিষয় নিয়ে ডক্টর নাজনীন আহমেদ আপনার সঙ্গে আমরা আবারও কথা বলবো সরাসরি ফেসবুকে বাংলাদেশ সময় রাত 11:30, ভারতে রাত 11:00 এবং এখানে ওয়াশিংটনে বেলা 12:30। ততক্ষণ পর্যন্ত আপনাকে সকৃতজ্ঞ ধন্যবাদ।
ধন্যবাদ।
শুরু হচ্ছে শুক্রবারের আলাপন। আজকের বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন বিষয়ক বিতর্ক। সঞ্চালনে রয়েছি আমরা দুজন, সেলিম হোসেন এবং সঙ্গে আমি আছি
আরিশ ভাই। স্বাগত জানাচ্ছি আপনাকে, সুপ্রিয় শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলাপনে। আজকের বিষয় শুনলেন যে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন নিয়ে বিতর্ক, এটি আজকের বিষয় এবং এই বিষয়টি নির্ধারণ করার পটভূমি আমি ছোট্ট করে একটু বলতে চাই, যেটি সেটি হলো আপনারা সবাই জানেন যে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকানোর লক্ষ্যে একটি আদেশ দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আদেশ দিয়েছিলেন এবং সেই আদেশকে ঘিরে 9 নভেম্বর একটি আদেশ দিয়েছিল এবং সেই আদেশকে ঘিরে প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধান বিচারক জন রবার্টসের মধ্যে কথা কাটাকাটি চলছে গত দুদিন ধরে, এটিই সবচেয়ে বড় আলোচনা। এবং সেই কারণেই এবং তারও পেছনের আরেকটি বিষয় হলো ক্যারাভ্যান। মধ্য আমেরিকান কয়েকটি দেশ থেকে কয়েক হাজার মানুষ অভিবাসন প্রত্যাশী, শরণার্থীও বলা হচ্ছে, তারা অপেক্ষা করছেন যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে। যদিও যুক্তরাষ্ট্র সীমান্ত থেকে বেশ দূরে, তবুও তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চায় এবং তারা যেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে অবৈধভাবে, সেটা ঠেকানোর জন্যই প্রেসিডেন্ট ট্রাম্প এই আদেশ দিয়েছিলেন।
এবং বিশেষ করে এই ক্যারাভ্যান কিংবা কাফেলার বিষয়টি ভীষণ রকমের একটা সংবাদের শীর্ষে ছিল মধ্যমেয়াদী নির্বাচনের আগে
ঘিরে। তো ওইটা নিয়েই এই আলোচনা, এর মাঝখানে অনেক কিছু আমরা আলোচনায় আনবো আজকে, অভিবাসন সংক্রান্ত যে বিষয়গুলো নিয়ে গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে আলোচনা চলছে সেই সব নিয়ে। এবং আলোচনার জন্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে অনলাইন টেলিফোন লাইনে নিউ ইয়র্ক থেকে অভিবাসন আইনজীবী অ্যাটর্নি অশোক কর্মকার। অশোক কর্মকার, আপনাকে স্বাগত।
ধন্যবাদ, আমি আছি এখানে। ধন্যবাদ সবাইকে।
আমাদের সঙ্গে সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনারা জানেন সিনিয়র সাংবাদিক, নিউ ইয়র্কে বসবাস করেন, আমাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মাঝে মধ্যেই যোগ দেন, আজকেও তিনি যোগ দিয়েছেন। মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আচ্ছা, আমি শুরুতে বলছিলাম যে আজকে অভিবাসন বিষয়টি নেওয়ার পেছনের কারণ হলো ক্যারাভ্যান এবং ক্যারাভ্যানের অভিবাসীরা যাতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে, তার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প যে অর্ডার জারি করেছিলেন তাকে ঘিরে প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি জন রবার্টসের মধ্যে যে বাগবিতণ্ডা শুরু হয়েছে সেইটাকে ঘিরেই তো আমরা আলোচনায় মূলত অভিবাসনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি অ্যাটর্নি অশোক কর্মকারের কাছে যাচ্ছি প্রথমে, এই কারণ তিনি এই বিষয়টির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। অভিবাসীর দেশ যুক্তরাষ্ট্রে অভিবাসীরাই অনেকটা আশঙ্কার মুখে নানান বিষয়।
হ্যাঁ, এবং যুক্তরাষ্ট্রে তো অভিবাসীর সংখ্যা 4 কোটিরও বেশি।
হ্যাঁ,
তার সত্ত্বেও তাদের মধ্যে একটা শঙ্কা, একটা সংশয় বিরাজ করছে।
এবং গত 12 বছর ধরে আমি বসবাস করছি যুক্তরাষ্ট্রে, শুনে আসছি যে অভিবাসন বান্ধব একটি আইন, কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন ল রিফর্ম করা হবে, সেটি হচ্ছে না। অ্যাটর্নি অশোক কর্মকার, একটু আলোকপাত করবেন এই বিষয়টি।
ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে এবং আপনাদের সবাইকে যারা শুনছেন। তো আপনি প্রথমে শুরু করেছিলেন যে ক্যারাভান থেকে, ক্যারাভান দিয়ে আমি শুরু করি, একটু পিছনের দিকে যাবো।
ক্যারাভান
যেটা আমরা বলছি এখন, যেটা চলছে এই মুহূর্তে, যে লেট 2018 যেটা শুরু হয়েছে সেটা অক্টোবর মাস থেকে, অক্টোবর মাসের প্রথম দিকে, সেকেন্ড উইকে অবভিয়াসলি। তো এই ক্যারাবানটা কিন্তু প্রথম না, এর আগেও কিন্তু এখানে বিভিন্ন ক্যারাবান, যেমন এবছরই প্রথম দিকেও কিন্তু একটা ক্যারাবান এসছে এদিকে যুক্তরাষ্ট্র থেকে, যুক্তরাষ্ট্রের দিকে, তারপরে গত বছর ছিল। সুতরাং ক্যারাবান নিয়ে আসা বা ক্যারাবান ছাড়াও বিভিন্নভাবে যে মানুষ দক্ষিণ আমেরিকা থেকে বিভিন্নভাবে মানুষ এসছে, তাদের বিভিন্ন কারণে, যেমন আপনার যুদ্ধ, পভার্টি, দারিদ্র, বিভিন্ন কারণে এবং সোশ্যাল আনরেস্ট, এগুলো তো সবচেয়ে যেটা এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ সেটা হলো যে এই ক্যারাভানকে কেন্দ্র করে যে আমাদের প্রেসিডেন্সিয়াল যেসব অর্ডারটা উনি নিয়ে আসলেন গত 9 নভেম্বর, এবং তার প্রেক্ষিতে এখানকার যে সান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্ট কোর্ট যে একটা প্রিলিমিনারি ইনজাংশন দিয়েছে, সুতরাং সেগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেকে অবশ্যই আমাদের পলিটিক্স অবশ্যই বুঝবেন যে ইমিগ্রেশন একেবারে শুধুমাত্র আইনের জন্য না, এটা আসলে একটা পলিটিক্যাল ব্যাপার হয়ে গেছে। কদিন আগে আপনি দেখবেন গার্ডিয়ানের সাথে সাক্ষাৎকারে কিন্তু হিলারি ক্লিনটন, যিনি সবসময় পক্ষে ছিলেন ইমিগ্রেশনের এবং রেফিউজিদের পক্ষে ছিলেন, তিনি কিন্তু এমন একটা বিবৃতি দিয়েছেন যেটা পুরোপুরি ইমিগ্রান্টদের বিপক্ষে যাচ্ছে, এবং সেজন্য উনি নিজের পার্টির মধ্যে উনি কিন্তু সমালোচনার শিকার হচ্ছেন। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে আমাদের পলিটিক্স এবং আমাদের ল দুটোর দিক থেকে। তো এই যে এখন এই বর্তমানে আমাদের একটা জিনিস যে প্রেসিডেন্ট ট্রাম্প যিনি এই ক্যারাভানকে হল্ট করার জন্য অথবা তাদেরকে এই দেশে বৈধভাবে প্রবেশ করার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য, যে অ্যাসাইলাম সিক করার জন্য একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার উনি দিয়েছেন, তার সাথে একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো যে এটা শুধুমাত্র সাউদার্ন বর্ডারের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য।
আচ্ছা,
এবং হ্যাঁ, সাউদার্ন বর্ডারের ক্ষেত্রেই প্রযোজ্য, সুতরাং অন্য বর্ডারের ক্ষেত্রে এটা কিন্তু সে প্রযোজ্য নয় ওনার কথা অনুসারে। এবং দ্বিতীয়ত এই আইন, এই ওনার এই অর্ডারটার দ্বারা কিন্তু শুধুমাত্র অ্যাসাইলাম সিকিংটাই উনি নিষিদ্ধ করেছেন, কিন্তু অন্য অন্য যে সুবিধা পাওয়া যায় যেমন উইথহোল্ডিং অফ রিমুভাল, এবং আমরা বলি ক্যাট, কনভেনশন এগেনস্ট টর্চার, একটা আইন আছে ইউনাইটেড নেশনস, যাতে আপনার যারা যে দেশে ফিরতে যদি আপনার কোনো দেশে ফিরে যেতে আপনার সমস্যা থাকে, যার মানে আপনি টর্চারের সম্মুখীন হতে পারেন, তাদেরকেও বিভিন্ন তাদেরকে আমেরিকায় এটা রাজনৈতিক আশ্রয় বলা যাবে না, তাদেরকে থাকতে দেওয়া হয় এবং অবশ্যই তারা এদেশে থাকতে পারেন, কিন্তু তারা কোনো তাদের আত্মীয় স্বজনকে নিয়ে আসতে পারেন না, অথবা কখনো সিটিজেনশিপ এবং গ্রিন কার্ড অথবা সিটিজেনশিপের দিকে যেতে পারেন না।
জি, আপনি একটু আগে বলছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ কথা যে ইমিগ্রেশনটা কিংবা অভিবাসনটা কেবল আইনের বিষয় নয়, এটার সঙ্গে রাজনীতির একটা সম্পর্ক রয়েছে, এবং আমরা দেখেছি যে মধ্যবর্তী নির্বাচনের আগে, মধ্যমেয়াদী নির্বাচনের আগে ক্যারাভানের ইস্যুটা একেবারে সামনের দিকে চলে আসে, অথচ ক্যারাভান বোধহয় হাজারখানেক মাইলেরও দূরে ছিল
তখন।
হ্যাঁ, তো সেই রকম অবস্থা। তো এই যে রাজনীতির ভূমিকা, এবং অনেকেই মনে করছেন যে 2020 সালের যে নির্বাচন হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন, সেখানেও এই ইমিগ্রেশনটা একটা বড় ভূমিকা পালন করতে পারে। আমি একটু সৈয়দ মাহমুদুল্লাহর কাছে যেতে চাইছি যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং অভিবাসন।
হ্যাঁ, এটা এই মুহূর্তে যেটা মনে হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাজনীতিতে, এবং এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই প্রেক্ষিতে মিস্টার কর্মকার যেটা উল্লেখ করলেন হিলারি ক্লিনটনের যে সাক্ষাৎকার গার্ডিয়ান পত্রিকার সাথে, সেখানে তিনি বলছেন যে ইউরোপের দেশগুলোতে, পশ্চিম ইউরোপের দেশগুলোতে দক্ষিণপন্থীদের, কট্টর দক্ষিণপন্থী জাতীয়তাবাদীদের যে উত্থান এবং তাদের জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে এই ইমিগ্রেশন, যেটা বিভিন্ন দেশ থেকে আশ্রয়প্রার্থী ওই মহাদেশে আসছে তাদেরকে আশ্রয় দেওয়া অথবা না দেওয়া নিয়ে এরা জনপ্রিয়তা বেশি পাচ্ছে, এরা বেশি ক্ষমতায় চলে যাচ্ছে। এমনকি পশ্চিম জার্মানিতে মিসেস মার্কেল সরকারের পদ, মানে ওনার শাসনের অবসান ঘটে যাচ্ছে বলে মনে হচ্ছে, ওনার জনপ্রিয়তা কমছে, ওনার দলের জনপ্রিয়তা কমছে, এবং অন্যরা দক্ষিণপন্থীরা সম্ভবত ক্ষমতায় এসে যাচ্ছে। তাহলে নৌকো একেবারে সম্পূর্ণ উল্টো দিকে যেতে পারে, এই আশঙ্কা তিনি ব্যক্ত করেছেন এবং বলেছেন ইমিগ্রেশনের ব্যাপারে আর একটু সতর্কভাবে, অর্থাৎ ইমিগ্রেশন অবারিত না রেখে এটাকে আরো নিয়ন্ত্রণ করার কথা উনি পরোক্ষভাবে বলেছেন। এবং এটা পরোক্ষভাবে তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতির নিয়ে যারা ভাবেন তাদেরকেও একটা মেসেজ দিয়েছেন। মেসেজটা হচ্ছে এইবারে এখন থেকে যদি ডেমোক্র্যাটরা এ ব্যাপারে সতর্ক না হয় তাদের বক্তব্যে, তাহলে বিশাল নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার মতো এই ধরনের এই ইস্যুতে যারা কট্টর, তারা এটাকে মানে একটা ইস্যু বানিয়ে ডেমোক্রেটদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারেন। ফলে সেভাবে একটা সতর্ক নীতির কথা মানে অনুসরণ করা, ডেভেলপ করা, সেই 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 বক্তব্য দেওয়ার কথা উনি বলছেন। এখন দক্ষিণ আমেরিকা এবং সেন্ট্রাল আমেরিকা থেকে মেক্সিকো হয়ে যে ক্যারাভান যে কাফেলায় দিকে এগিয়ে আসছে এবং কেউ কেউ অলরেডি সীমান্তে পৌঁছে গেছে, কিন্তু এই মধ্যবর্তী নির্বাচনের আগে যখন তারা হাজার মাইলেরও কিলোমিটার বা মাইল দূরে ছিল, তখন থেকে হয়েছে শুরু করে দিয়ে সেখানে সৈন্য পাঠিয়ে একটা অত্যন্ত যুদ্ধংদেহী মনোভাব প্রদর্শন করা হয়েছিল, সেটা ভোটের রাজনীতি ছিল এক, কিন্তু একই সঙ্গে এইবারের ভোটের রাজনীতি না, ওই 2020 সালের ব্যাপার। এবং একই সঙ্গে আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন থেকে মাঝে মাঝে স্টাডি যেটা প্রকাশিত হয়ে আসছে যে 2050 সাল নাগাদ যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ দেশ থেকে অশ্বেতাঙ্গদের সংখ্যা বেড়ে যেতে পারে, এটা নিয়ে একটা আতঙ্ক আস্তে আস্তে শ্বেতাঙ্গদের মধ্যে, বিশেষ করে যারা শ্বেতাঙ্গ মানে বর্ণবাদী ধারণায় মানে ভোগেন, ধারণা পোষণ করেন, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং আশঙ্কা আগে থেকে সৃষ্টি হয়ে আসছিল। এইটাকে এই সাম্প্রতিক রাজনীতিতে যে শক্তির উত্থান এদেশে ঘটেছে, ক্ষমতাসীন যারা হচ্ছেন তারা সুকৌশলে ব্যবহার করে একদিকে তাদের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন, অন্য দিকে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদেরকে বুঝতে হবে যে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গদের শাসন মানে তাদের যে আধিপত্য সেটা যেন শেষ না হয়ে যায়, নানাভাবে সেটা রক্ষা করা। তার মানে হচ্ছে অশ্বেতাঙ্গ লোকদের এদেশে অবাধিত প্রবেশ বন্ধ করার কৌশল নির্ধারণ করা, এই এই জিনিসটা সামনে এসে দাঁড়িয়েছে এবং আমরা এটা ক্রমাগত আরো প্রখর হতে দেখব। এবং এইখানে আরেকটা কথা, এই গত কয়েক বছরে প্রেসিডেন্ট ওবামার শাসনের শেষকাল থেকে বিভিন্ন এলাকায় অশ্বেতাঙ্গদের বিশেষ করে কৃষ্ণাঙ্গদের বিভিন্ন ক্ষেত্রে যখন হত্যা করা হয়েছে পুলিশ বা অন্যরা, সেগুলার বেশিরভাগ ক্ষেত্রে বিচারে কিন্তু হত্যাকারীদের দোষী সাব্যস্ত করা হয়নি। এই যে মনোভাব, এই যে অপরাধ যে তীব্র হচ্ছে বাড়ছে, সেটা ওই বর্ণবাদের বা তথাকথিত ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী মনোভাবের
যুক্তরাষ্ট্রের টোটাল পপুলেশন কত 323-324 মিলিয়নের মতো, তো এর ভেতরে বোধহয় 14-15% হচ্ছে বর্তমানে অভিবাসী আর কি। তো প্রশ্নটা হচ্ছে যে অভিবাসন যে আইন, সে আইনে আপনার লিগাল এবং ইল্লিগাল ইমিগ্রান্টের আলাদা আলাদা বর্ণনা আমি পড়েছি একটু আগে দেওয়া হয়েছে, সেটি না, এই প্রশাসন দায়িত্ব নেওয়ার পরে, বিশেষ করে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে অভিবাসন বিরোধী অনেকগুলো পদক্ষেপ, যেরকম আপনার মুসলিম ব্যান, ডাকা বাতিল, চেইন ইমিগ্রেশন বন্ধের একটি উদ্যোগ, তারপরে স্টুডেন্ট ভিসা কঠিন করা, ডিভি লটারি বাতিল করা, সীমান্ত দেয়ালের কথা তো তিনি আগে থেকেই বলে আসছিলেন, এবং সবশেষে হচ্ছে এই ক্যারাভ্যান বিষয়ে, যেটি যে বর্ডার ক্রসারদের অ্যাসাইলাম সিক যেন না করতে পারে সেই আদেশ। তো এর মানে এভাবে চলতে থাকলে আসলে অভিবাসীদের ভবিষ্যৎ কি এই দেশে, এবং কি কি ধরনের আইন আছে তাদের প্রোটেক্ট করার জন্য?
অভিবাসী যারা অলরেডি অভিবাসী হয়ে গেছেন, যারা এদেশে সিটিজেন হয়ে গেছেন অথবা পার্মানেন্ট সিটিজেন হয়ে গেছেন, অবশ্যই ওনারা এ দ্বারা প্রভাবিত হবেন না। ভবিষ্যতে যারা আসতে চান তাদের ক্ষেত্রে এটা অবশ্যই একটা তাদের জন্য একটা ডেট্রিমেন্টাল একটা অবস্থা, যেখানে তাদের জন্য একটা সুবিধাজনক অবস্থা অবশ্যই না। তো এদেশে আমরা যারা আনডকুমেন্টেড বলি, আনডকুমেন্টেড যারা এদেশে আছেন তাদের সংখ্যা প্রায় 12 মিলিয়ন, অথবা একটু কমতে পারে এখন কিছুদিন। তো এদের ভবিষ্যৎ নিয়ে হয়তো কথা উঠতে পারে, এবং এটা নিয়ে কম্প্রিহেনসিভ একটা ইমিগ্রেশন বিলের কথা বলা হচ্ছে, সেটা হয়তো হতেই হবে, কারণ 12 মিলিয়ন লোককে এদেশ থেকে পাঠিয়ে দেওয়ার মতো রিসোর্স এনগেজ করা এটা সম্ভব হবে না। সুতরাং আমার ধারণা যে এটা একটা সমাধান হয়তো হবে, কিন্তু ভবিষ্যতের ইমিগ্রেশন এখনো ঠিক বলা যাচ্ছে না। আপনি দেখবেন যে ক্যারাভান নিয়ে যে ট্রাম্প প্রশাসন যেভাবে উচ্চবাচ্য করছেন, বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, ডেমোক্রেটিক পার্টি কিন্তু তারা নীরব রয়েছেন। তাদের একটা চিন্তা হলো যে তারা এই ক্যারাভানের পক্ষে কোনো বক্তব্য রাখবেন না, বিকজ এটা ভুল হতে পারে যেটা মোহাম্মদ সাহেব বললেন যে হিলারি ক্লিন্টন কিন্তু ইউরোপকে বলেছেন, কিন্তু আসলে পক্ষান্তরে আসলে এদেশকে বোঝাতে চেয়েছেন যে ইমিগ্রেশন ইজ এ ভেরি টাচি থিং, এবং এটা যেটা উনি আরো বললেন স্পষ্ট করে যে 50 সাল নাগাদ শ্বেতাঙ্গদের সংখ্যা কমে যেতে পারে, 50% নিচে পড়ে গেলে তাদের যে রাজনৈতিক মানে ইনফ্লুয়েন্সটা কমে যেতে পারে। সুতরাং এটা একটা অবশ্যই তাদের চিন্তার ব্যাপার আছে,
তাদের অস্তিত্বের হুমকি,
অস্তিত্বের হুমকি এটা।
এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে এমনকি কিছু কিছু অভিবাসী যারা বৈধ অভিবাসী তারাও কিন্তু দু একজন এর বিরোধিতা করছেন। আমি পড়ছিলাম একটা জায়গায় যে একজন ইরানি অভিবাসী যার নাম হচ্ছে টড খোদাদাদি, তিনি এর প্রতিবাদ করছেন, বলছেন যে আমরা কর দিচ্ছি, খাজনা দিচ্ছি, এবং অন্যান্য অবৈধ লোকেরা আমাদের দেশে আসছে, তারা নগদ পয়সা উপার্জন করছে এবং পয়সা আবার দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে এবং এই দেশের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করছে। তিনি মনে করেন যে এই বিষয়টা খুব একটা ফেয়ার ন্যায্য বিষয় নয়। তো মিস্টার কর্মকার, আপনি কি এই দিকটির দিকে আলোকপাত করেছেন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, শ্রোতার প্রশ্ন নিয়ে আমরা ফিরে আসবো এখানে।
হ্যালো
হ্যালো, সেলিম ভাই নমস্কার।
জি জি নমস্কার, বলুন। দীপক চক্রবর্তী।
জি জি হ্যাঁ, সেলিম ভাই এবং কি সাথে যে আমাদের আনিস ভাই আছে তাদেরকে আমি নমস্কার জানাচ্ছি।
ধন্যবাদ।
এবং কি আমাদের জি আমাদের প্যানেল হচ্ছে স্যার মহোদয়কে চমৎকার প্রশ্ন বলার জন্য ধন্যবাদ আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। তা আমার ছোট্ট করে মতামত থাকবে, সেটা হলো সেলিম ভাই আগে যখন শুরু থেকে একটা বলছিল এই যে একটা রেসারাসি বিষয়টা নিয়ে, সেটা হলো রেসারাসি বিষয় নিয়ে সাধারণ জনগণের মানুষের ভাবনা কি, আর জেনারা যে মানুষগুলো আসতেছেন আমাদের প্রেসিডেন্টের এবং সাধারণ মানুষের বক্তব্য কি মন্তব্য কি, এটা আমার জানার একটা বিষয় ছিল আর কি। নমস্কার।
জি ধন্যবাদ।
ধন্যবাদ আনিস ভাই, আপনার কথাটা যেটা বলছিলেন যেটা বুঝেছি যে হ্যাঁ, অভিবাসী যারা আমরা এই দেশে অলরেডি সিটিজেন হয়ে গেছি অবশ্যই তারা আর অভিবাসী হিসেবে আমাদের যদি পাস্ট হিসেবে আপনি বলতে পারেন যে আমরা অভিবাসী হিসেবে এখানে ঢুকেছি কিন্তু অলরেডি এই দেশের সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট, সুতরাং তারা আমরা আমাদের স্বার্থটাই দেখছি। আপনার কথার সাথে আমি আরো যোগ করতে চাই, আমি একটা রিসেন্টলি একটা টিভি টক শোতে আমি গিয়েছিলাম যেখানে সরাসরি দর্শকরা প্রশ্ন করছেন এবং আমাদের বাংলাদেশের দুজন ভদ্রলোক যিনি অলরেডি এখানে আছেন তারা ঠিক একই রকম ভাবে তারা কিন্তু তাদের বক্তব্য পেশ করছেন এবং তারা প্রেসিডেন্ট ট্রাম্পের যে নীতি ইমিগ্রেশন সংক্রান্ত যে নীতি তাকে সমর্থন করছেন, এটা আমার কাছে একটু আশ্চর্যই লেগেছিল। আমার ধারণা ছিল না যে আসলে এটা অভিবাসী যারা অলরেডি হয়েছেন রিসেন্টলি বা কিছুদিন আগে তাদের মধ্যে এই ধারণাটা আছে। তো এটা আসলে একটা জিনিস তাদের মধ্যে একটা মানে সচেতনতা তাদের হতে অথবা এক ধরনের তাদের মধ্যে আবেগ বা তাদের যুক্তি এসছে যে আমরা এই দেশে আছি, আমরা এদেশে ট্যাক্স প্রদান করছি, কিন্তু যারা অবৈধভাবে ঢুকছে বা আসছেন তারা অনেক সুযোগ সুবিধা নিচ্ছেন যার কারণে আমাদেরকে ট্যাক্স অত বেশি পে করতে হচ্ছে, কিন্তু এটা ঠিক আমি বলতে পারবো না এক্স্যাক্টলি যে আমরা আসলেই অনেক বেশি ট্যাক্স সে কারণে পে করতে হচ্ছে কিনা। তারা এদেশে কাজ যারা করছেন তারা এদেশে কন্ট্রিবিউশন করছেন এদের ইকোনমিতে, সুতরাং আমরা যদি শুধুমাত্র যদি তাদের নেয়াটা দেখি তাদের দেয়াটা দেখি না তাহলে হয়তো একদিক থেকে এটা সঠিক আছে, কিন্তু যেহেতু আমার কাছে স্ট্যাটিস্টিক্স নাই যে হোয়াট দে আর কন্ট্রিবিউটিং এবং তারা কতখানি এখান থেকে নিচ্ছেন, তো একটা আমার যেটা বক্তব্য সেটা হলো যে হ্যাঁ এটা সঠিক যে অনেক অভিবাসী মনে করছেন যে যারা আসবেন তাদের সেই সব সুবিধা আসলে অবৈধভাবে আমাদের অনেক আর্থিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি।
আচ্ছা এই সীমান্ত সুরক্ষার ব্যাপারে দেয়াল নির্মাণের যে একটা পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে আমরা নানান মতামত শুনেছি এবং এখন যখন আমরা লক্ষ্য করছি যে কংগ্রেসের ভারসাম্য কিছুটা হলেও অন্তত ডেমোক্রেটিক পার্টির পক্ষে এসছে কারণ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, জনাব মোহাম্মদুল্লাহ সাহেব আপনি কি মনে করেন যে শেষ পর্যন্ত এই দেয়াল নির্মাণের ব্যয় নির্বাহটা কংগ্রেসে অনুমোদিত হবে?
ওই যে হিলারি ক্লিন্টন ইন্টারভিউ সেটার ভিতরে যে সতর্কবাণী এটা ডেমোক্রেটিক লিডারদের ভিতরেও এই নিয়ে নিশ্চয় চিন্তা ভাবনা হচ্ছে, তার ফলে তারা একেবারে ভয়ঙ্কর ভাবে দেয়াল নির্মাণের বিরোধিতা করার ঝুঁকি নেবেন কিনা এটা সন্দেহ। আর রিপাবলিকান পার্টির তো অধিকাংশ বলতে গেলে সর্বাংশেই তারা এটা সমর্থন করছেন। এখন অর্থ বরাদ্দ নিয়ে সমস্যা, তো আংশিকভাবে সম্ভবত এটা তারা অ্যাপ্রুভ করবে, কিছুটা ডিলে করার চেষ্টা করতে পারে, কিন্তু আংশিকভাবে অ্যাপ্রুভড হবে। পুরো সীমান্ত করে শত শত মাইল দীর্ঘ হয়তো নাও হতে পারে, পুরোটাই ওই রকম ইসরায়েল প্যালেস্টাইন সীমান্তে যেরকম পশ্চিম ভূখণ্ডে করা হয়েছে সেটা না করে কিছুটা দেওয়াল এবং অন্য জায়গায় আপনার হয়তো কাঁটা তারের বেড়া এই ধরনের কিছু একটা করা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে। আমি ওই যে আগের যে প্রসঙ্গটা সেটা ব্যাপারে একটু আলোকপাত করতে চাই। আমাদের অভিবাসীদের যেমন মনোভাব নবাগত অভিবাসীদের সম্পর্কে, বিশেষ করে ইলিগালি যারা আসার চেষ্টা করছেন সীমান্তে আসছেন কাফেলা নিয়ে, এই কয়েকদিন আগে অন্য একটি টেলিভিশনে এই আমি যখন ছিলাম এই ধরনের বক্তব্য আমাদের কমিউনিটির প্রশ্নকারীরাও উত্থাপন করেছেন, এবং এই মনোভাবটা হচ্ছে আমরা যখন ওই যে ট্রেনে যখন ভিড় থাকে খুব বেশি লোক সকালবেলা পিক আওয়ারে, আমি যখন একবার ঢুকে গেলাম পরবর্তী যারা তাদের জন্য আর আমি যাই করে দিতে রাখি না, এইটা একটা মনোভাব। দ্বিতীয় হচ্ছে অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখজনক হলেও সত্য, পৃথিবীর ওই আমরা শ্বেতাঙ্গদের কথা কেবল বলছিলাম, আমাদের দক্ষিণ এশীয়দের মধ্যে অতি ক্ষুদ্রাংশের মধ্যে হলেও আমাদের মধ্যে এক ধরনের বর্ণবাদী কট্টর মনোভাবের লোক আছেন। আমি একটা কথা উল্লেখ করতে চাই, চীনের এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই এবং আলাস্কা বাদ দিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের আয়তন মোটামুটি সমান, যুক্তরাষ্ট্রের জনসংখ্যা 34-35 কোটির মতো, চীনের প্রায় 135 কোটি, প্রায় 4 গুণই দেশ থেকে। সেই যুক্তরাষ্ট্রের রিসোর্স মিনারেল এন্ড ন্যাচারাল চীনের থেকে বেশি, চীনের বিপুল কিন্তু তার থেকে ওই দেশে বেশি, সেই চীনের 4 গুণ বেশি জনসংখ্যার দেশে ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি খুব সামান্য ছিল, এই 2 দশকে বিপুল উন্নয়ন করে এই এখন ওটা যুক্তরাষ্ট্রের পাশাপাশি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইকোনমিতে পরিণত হয়েছে, দ্বিতীয় বৃহত্তম সামরিক বা তৃতীয় প্রধান সামরিক শক্তিতে পরিণত হচ্ছে, সেই দেশের সবচেয়ে বেশি সারা ওয়ার্ল্ডের হাই স্পিড ট্রেন ট্র্যাকের যার লেংথ মাত্র গত 8 বছরে তার থেকে ডাবল ট্র্যাক তারা করেছে, অসাধারণ সব পরিকল্পনা করছে, ফলে লোক বেশি এসে গেলে যে লোকরা আসছে যে 12 মিলিয়নের কথা একটু আগে মিস্টার কর্মকার বললেন, বলা হয়ে থাকে ইলিগাল ইমিগ্রেন্টের দেশে আছে, তারা কেউ বসেনি, তারা কেউ ভিক্ষা করছে না, তারা সব কাজ করছে। আজকে যদি এই 12 মিলিয়ন লোককে হঠাৎ ধরা যায় এই দেশ থেকে নিয়ে যায়, দেশের ইকোনমি প্রায় কলাপস করবে। সার্ভিস সেক্টরে এদের যে অসাধারণ অবদান, এরা ছাড়া রেস্টুরেন্ট থেকে শুরু করে রাস্তাঘাট বিভিন্ন এলাকায় মানে অর্থনীতি কৃষি ক্ষেত্র একবারে ভঙ্গুর হয়ে যেতে পারে, ফলে আমাদের ভিতরে এক ধরনের বর্ণবাদ যদি কারো মধ্যে কাজ করে অথবা অন্যদেরকে না আনার ব্যাপারে এই মনোভাব থেকে আমাদের নিজেদেরকে সরে আসতে হবে। আর আমাদের যেটা আপনি বলছিলেন প্রেসিডেন্ট যেটা চাচ্ছেন সেটা হলো দেয়াল নির্মাণ করা, কিন্তু সেই ক্ষেত্রে ওই যে উনি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিলেন সেটা যখন 9 সার্কিটের ওখানে বাধাগ্রস্ত হলো, তখন 9 সার্কিটের যে জাজ ওই নির্দেশ দিয়েছিলেন তিনি ওবামা জাজ উল্লেখ করে তিরস্কার করেছিলেন, তখন চিফ জাস্টিস আবার পাল্টা বলেছেন যে আমাদের কোনো ওবামা জাজ বুশ জাজ এরকম নেই, সকলেই ন্যায় বিচারের পক্ষপাতী, ফলে এই টাসেলটা থাকবে। যুক্তরাষ্ট্র একটা আইনের ভিত্তিতে গঠিত দেশ, এখানে কখনো কখনো আমরা যদি কারো কারো মধ্যে এই আইনকে পাল্টে দেওয়ার বা আইন বিরোধী কাজ করার মনোভাব প্রশাসনের কেউ দেখান, সেটার জন্য এই যে চেকস আছে, জুডিশিয়ারি চেক করবেন, কখনো কখনো লেজিসলেচার চেক করবেন, এগুলো থাকবে, কিন্তু এই মনোভাবটা যে তীব্রতর হচ্ছে জাতীয়তাবাদী মনোভাব শ্বেতাঙ্গদের এবং তার সাথে আমেরিকার ক্ষেত্রে স্পেশালি এই বহিরাগত বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য থেকে বা পূর্ব এশিয়া থেকে যারা এসছেন, যারা কৃষ্ণাঙ্গ না বা হিসপানিক না, তাদের মধ্যেও কারো কারো যে বর্ণবাদী মনোভাব শ্বেতাঙ্গদের সাথে যুক্ত হয়ে একটা সমস্যা সৃষ্টি করার আশঙ্কা আমার কাছে আছে বলে মনে হয়।
আচ্ছা, আমাদের সঙ্গে একজন শ্রোতা আছেন লিয়াকত আলী চট্টগ্রাম থেকে, তার প্রশ্ন নেব। এরপরে মোহাম্মদ আব্দুল্লাহ একটি প্রশ্ন করেছেন ফেসবুকে এবং আমার একটি প্রশ্ন, তিনটি প্রশ্ন আমি অশোক কর্মকারকে, মানে তিনজনের প্রশ্ন। আগে লিয়াকত আলী, হ্যালো।
অনেকদিন আগের কথা হলো যে আমাদের বাংলাদেশ বিমানে একটা কথা বলতো যে পৃথিবী ছোট হয়ে আসছে, যখন বাংলাদেশ বিমান আমেরিকা ল্যান্ডে মাটিতে পাড়া দিল তখন ওই কথাটা বলতো যে আমরা আমেরিকা পৃথিবী জয় করে বলছি,
ছোট হয়ে আসছে পৃথিবী,
ছোট হয়ে আসছে পৃথিবী, ছোট হয়ে আসছে, তার মানে বাংলাদেশ বিমানও এখন আমেরিকার পাদদেশে ল্যান্ড করছে। এই মনোভাব তো অনেক আগে ছিল, এখন তো পৃথিবীর অনেক সভ্য, অনেক অবস্থান, অনেক পরিবর্তন, অনেক কিছু হয়েছে। আর আমেরিকান সরকার যদি এই অভিবাসীদের জন্য এইভাবে কঠোর মনোভাব, আইন পরিবর্তন করে যদি মানুষকে সাথে যদি এই আচরণ দেয়, তাহলে তো এটা তো যারা সভ্যতার দেশ পরিচয় যাদের সাথে শিকার জন্য আমি করছি না, বিশ্ব সারা ওয়ার্ল্ড টাকায় থাকে, তারা যদি এরকম আচরণ করতে থাকে যে আইন ভঙ্গ করে অভিবাসন যে শক্ত কঠোর মনোভাব পোষণ করে, তো এটা তো অন্যান্য দেশের জন্য এটা তো অনেক অনেক কষ্টের এবং না মানার বা পাবলিকের জন্য মানুষের জন্য এটা তো একটা কষ্টকর একটা বিষয়।
হ্যাঁ, আপনি এটা তো অভিবাসীর দেশই বলা হয়, এটা ঠিকই আছে, যেভাবে অভিবাসীরা এদেশে আসছে তেমনি ভাবে বহিষ্কারও হচ্ছে, তো দুই প্রক্রিয়ায় চালু আছে। বুঝতে পেরেছি আপনার মন্তব্য। আমি এখন আবদুল্লাহর প্রশ্নটিতে যাই। মোহাম্মদ আবদুল্লাহ জানতে চেয়েছেন যে কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে বিপুল সংখ্যক বাংলাদেশিকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে, তাদের অবস্থা কি? এটা আমার মনে হয় অশোক কর্মকার বলতে পারবেন লিয়াকত আলীর মন্তব্য, আবদুল্লাহর প্রশ্ন এবং আমার প্রশ্ন এই বহিষ্কার নিয়েই। আসলে অভিবাসনের তো নানান রকম ইস্যু রয়েছে, এই যে কয়েকটা ইস্যু আমি প্রথমেই উল্লেখ করেছিলাম, যে ডাকা বাতিল, মুসলিম ব্যান, চেন ইমিগ্রেশন বন্ধ, ভিসা পদ্ধতি কঠিন করা, ডিভি লটারি বাতিল করা, সীমান্ত দেয়াল তোলা এবং অ্যাসাইলাম সিকারদের জন্য নিষেধাজ্ঞা, এই কটার সঙ্গে সঙ্গে সব নিয়ে আলোচনা করা সম্ভব না, আজকে মাত্র 7-8 মিনিট সময় আছে। অশোক কর্মকার, আমার প্রশ্ন হচ্ছে যে বহিষ্কার আদেশের বিষয়টি, যে প্রত্যেক বছর প্রায় 7-8 লক্ষ অভিবাসী আসছেন আমেরিকাতে, আবার আমি এক তথ্যে দেখলাম যে প্রায় 4 লক্ষ অভিবাসী ডিটেন হচ্ছে বহিষ্কারের জন্য, এই দেশে 203টি ডিটেনশন ফ্যাসিলিটিতে তাদেরকে রাখা হচ্ছে এবং সেই সব জায়গায় একটু ছোটোখাটো বিচার প্রক্রিয়া শেষে তাদেরকে কিছু কিছু বহিষ্কার করা হচ্ছে, আবার মানে গড়ে 4 লক্ষ বহিষ্কার হচ্ছে না, ফ্যাসিলিটিতে রাখা হচ্ছে, এদের কত বহিষ্কার হচ্ছে আমি জানি না। তো আমি বলতে চাচ্ছি যে ওই বহিষ্কার এবং আশা, এই দুটোর রেশিও মিলিয়ে শেষ পর্যন্ত অভিবাসী হচ্ছে কতজন যুক্তরাষ্ট্রের? জি,
ওকে, ধন্যবাদ, অনেক বড় প্রশ্ন, অসুবিধা নেই। আমি প্রথম থেকে বলছি যে বাংলাদেশ থেকে যিনি বলছিলেন যে এদেশের আইন ভঙ্গ করে যেসব কথা হচ্ছে, আসলে আইন ভঙ্গ হচ্ছে না, আইনে বিভিন্ন রকম পরিবর্তন করার চেষ্টা হচ্ছে এবং যেটা পুরনো আইন
সংস্কার
করার চেষ্টা হচ্ছে, তো বিভিন্ন ভাবে পলিটিক্যাল, যেহেতু এটা ম্যাটার পলিটিক্যাল, সুতরাং বিভিন্ন পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এগুলো করা হচ্ছে। সুতরাং আমেরিকায় অ্যাকচুয়ালি আইন ভঙ্গ করার কোনো স্কোপ নেই, আইন পরিবর্তন করা হতে পারে, আইনকে বাইপাস করার অনেক চেষ্টা হতে পারে বর্তমান প্রশাসনের সময়, যে তাও আইনের মাধ্যমেই করা হচ্ছে। তো সুতরাং সেখানে আমাদের এখানে চেক অ্যান্ড ব্যালেন্স রয়ে গেছে, সুতরাং প্রেসিডেন্ট যেমন অনেক পাওয়ারফুল এখানে, আবার প্রেসিডেন্টের পাওয়ারকে কার্টেল করার জন্য রয়ে গেছে বিচার বিভাগ এবং রেজিস্ট্রেশন পর্যন্ত আছে। সুতরাং আমাদের এখানে আমেরিকাতে সেই অর্থে আপনার আইন ভঙ্গের কোনো খুব কোনো স্কোপটা নেই,
অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স রয়েছে আইনের ক্ষেত্রে,
এবং প্রেসিডেন্ট আপনারা জানেন যে গত 2 টার্মে যখন ছিলেন প্রেসিডেন্ট বুশ এবং প্রেসিডেন্ট ওবামা, দুজনেই কিন্তু ইমিগ্রেশনের চেঞ্জ করতে চেয়েছিলেন, একটা কমপ্রিহেনসিভ পজিটিভ চেঞ্জ করতে চেয়েছিলেন, কিন্তু ওনারা কিন্তু পারেননি, কারণ হলো তখনকার যে ছিল আমাদের হাউস, তারা ওনাদেরকে সমর্থন করেননি বা বিভিন্নভাবে তারা সমঝোতায় আসতে পারেননি। তো সেদিক থেকে আমরা আশাবাদী যে আমেরিকায় পৃথিবীর একমাত্র দেশ, সে অর্থে যা যেখানে আমরা কথা বলতে পারি, অভিবাসী যারা আসছে তাদের পক্ষে আমরা যেমন কথা বলতে পারি, আবার বিপক্ষে যারা আছে তারাও কথা বলছে, এবং একটা আইনের মাধ্যমেই আমরা কিন্তু একটা সমাধানের দিকে যাচ্ছি, হয়তো যাবো। এবং আমি যেটা মোহাম্মদুল্লাহ সাহেব বললেন যে এই দেশে আসলে তো অভিবাসীদের দেশ, এবং এদের কন্ট্রিবিউশনটা আমি প্রথমেই বলেছিলাম যে কন্ট্রিবিউশনটা হয়তো ধরা হচ্ছে না বলেই তাদের ক্ষেত্রে দেখা হচ্ছে যে তারা কিভাবে লায়াবিলিটি। তো সুতরাং আমার মনে হয় ভবিষ্যতে এটা করবেই, তো এটা আমার কাছে খুব একটা মনে হয় না।
আর বাংলাদেশি কেউ কি আটক আছে কোথাও বা কত পরিমাণ আপনাদের জানা মতে?
বাংলাদেশে বাংলাদেশ থেকে অনেকেই এসেছেন এবং অনেকে ডিটেনশন সেন্টারে এখনো আছেন, আমার জানা মতে অনেকেই বের হয়ে যাচ্ছেন, অনেকেই পাঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা বাংলাদেশিদের জন্য কোনো আলাদা কোনো ব্যবস্থা নয়, এটা পুরো আমেরিকান সিস্টেম অনুসারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটা বলছেন ক্যাচ অ্যান্ড রিলিজ, যেটা আগে ছিল ওনার ধারণা, এবং উনি বলছেন ক্যাচ অ্যান্ড স্যান্ড ব্যাগ, তার মানে হচ্ছে ধরলে যখন কেউ আসে এখানে, আগে যেটা হতো সবসময় একটু একটু লিবারাল একটু লিনিয়েন্ট ছিল, সেটা হলো কেউ আসলে যদি কেউ আমরা বলি ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ, যদি তার মানে দাঁড়াচ্ছে যদি কেউ কোনো দেশ থেকে আসে এবং বলে যে সেই দেশে তার যাওয়াটা, সে ফিরে যাওয়াটা তার জন্য হার্মফুল হবে, যেটা হলো ফিজিক্যাল, অথবা তাকে মারা যেতে পারেন, তাকে মেরে ফেলতে পারে সরকার, তাদেরকে
হুমকি এবং ঝুঁকি আছে,
ঝুঁকি আছে, জীবনের ঝুঁকি আছে, সেটা যদি তারা প্রাথমিকভাবে প্রমাণ বলতে পারেন, প্রমাণ করতে, প্রাথমিকভাবে মানে হলো ডকুমেন্টারি এভিডেন্স তখনই লাগবে না, তো তাদেরকে ইউজুয়ালি ডিটেইন করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হতো একটা বন্ড দিয়ে, অথবা কোনো সময় বন্ড ছাড়াই তাদেরকে ছেড়ে দেওয়া হতো।
এটাকে বলুন, বলুন, আপনি যেমন বলেছেন এবং আমরা সকলেই জানি যে অভিবাসীদের অবদান যুক্তরাষ্ট্রে অসামান্য, এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষেত্রে, শ্রমের ক্ষেত্রে অভিবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু পাশাপাশি একটু উল্টো দিক দিয়ে যদি দেখা যায়, একটা প্রশ্ন উঠে আসে, বিশেষ করে দক্ষিণের সীমান্ত নিয়ন্ত্রণের ব্যাপারে, যে মাদক দ্রব্যের যে পাচার, এই অভিযোগটা কিন্তু যুক্তরাষ্ট্র সরকার বরাবরই করে এসছে যে মাদক দ্রব্যের যে প্রবেশ, অবাধ প্রবেশ মাঝে মধ্যে হয়ে যায় যুক্তরাষ্ট্রে, সেটাকেও তো নিয়ন্ত্রণ করা প্রয়োজন নাকি?
সেটা সত্যি ঘটনা, কিন্তু ধুলোবালি আসছে বলে জানলা বন্ধ করে দেওয়ার তো কোনো স্কোপ নেই। একটা সিস্টেম করতে হবে যেখানে আমরা ই করতে পারি, যে ডিফারেন্সিয়েট করতে পারি, পার্থক্য করতে পারি যারা কিনা ক্রিমিনাল এবং যারা কিনা রিয়েলি তাদের প্রয়োজন এই দেশে আসা, এবং তাদের মানবিক ভাবে তাদেরকে আশ্রয় দেওয়া সম্ভব। সুতরাং এটা আমাদের অযোগ্যতাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে যারা রিয়েলি প্রয়োজন তাদেরকে বাদ দেওয়াটা, এটা অমানবিক শুধু হবে না, ইলিগালও হবে ইন্টারন্যাশনাল ল এবং আমেরিকান ল অনুসারে। সুতরাং সেদিক থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের যে ব্যানটা, অ্যাসাইলাম ব্যানটা, কিন্তু আপনার সান ফ্রান্সিসকো জাজ কিন্তু এটাকে রিস্ট্রেন করেছেন, এটাকে ওই করেছেন যে না, এটা শুধুমাত্র এটা অমানবিক শুধু না, এটা আইনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না, বিকজ প্রেসিডেন্টের অনেক ক্ষমতা থাকলেও আইনকে পুরোপুরি, যেটা কংগ্রেস চেয়েছিলেন, যেটা এক্সপ্রেসলি বলেছিল, সেটাকে উল্টে দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের নেই। সুতরাং সেদিক থেকে আমাদের দেখতে হবে এটা শুধুমাত্র একটা লিগাল দিক না, এটা একটা মানবিক বিপর্যয়ের দিকে রয়ে গেছে। সুতরাং এটা একটা ভারসাম্য ক্রিয়েট করতে হবে, এবং আমাদের কি পাইতে হবে, ট্রাম্প প্রশাসন কি পেতে হবে একটা সলিউশন, যেখানে কিনা তারা পার্থক্য করতে পারেন কোনটা রিয়াল কোনটা ডেঞ্জারাস ফর দ্য কান্ট্রি।
সৈয়দ মাহমুদুল্লাহ কি মনে করছেন এই ব্যাপারে?
হ্যাঁ, আমি তার সাথে একমত, সেটা মানবিক দৃষ্টিভঙ্গি দেখতে হবে, যারা সত্যিকারের আমেরিকান আইন অনুসারে যাদেরকে ঢুকতে দেওয়া উচিত তাদেরকে দেওয়া হবে। এক ভদ্রলোক যেটা বললেন যে পৃথিবী ছোট হয়ে গেছে, পৃথিবী ছোট হয়ে গেছে মানে এই না যে সকল দেশ তাদের সীমান্ত তুলে দেবে যখন যত্র তত্র যেখানে সেখানে আমরা, সেটা অন্য একটা টেকনিক্যাল ব্যাপার, যে দ্রুত যাতায়াত করা সেটা আরেক জিনিস। আর হচ্ছে ভারতও তো বাংলাদেশ থেকে লোক ভারতে ঢুকতে দিচ্ছে না, এমনকি তা বহু আগে যারা গেছেন আসামে, অথবা আসামের যে বাঙালি, বাঙালি হওয়ার কারণে তাদেরকে যে লক্ষ লক্ষ লোককে তারা অবৈধ ঘোষণা করে বাংলাদেশে কুশিন করে দেওয়ার যে চিন্তা তারা করছে, পৃথিবীর বিভিন্ন দেশে এটি আছে, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এটি থাকবে, এবং কম্প্রিহেন্সিভ ইমিগ্রেশন আইন না করে এই যে 12-10 মিলিয়ন লোককে ঝুলিয়ে রাখা, এটা হচ্ছে ওই ধরনের যে আমরা যদি একসাথে এটা কম্প্রিহেন্সিভ আইন করে যারা ইলিগালে দেশে আসে ওভারনাইট তাদের সকলকে বৈধতা দিয়ে দেয়, তাহলে একটা ধারণা হয়ে যাবে এই 10-20 বছর পর পর বা 30 বছর পর পর যুক্তরাষ্ট্র এটা করবে, কোনো মতে ওখানে আমরা ঢুকতে পারলে হলো একসময় আমরা, তাহলে ওই একটা মানে সতর্ক বাণী বাধা তৈরি করে রাখা যে না এরকম আসলেই আমরা দেব না, এদেরকে থাকতে দেবে, এদেরকে কাজও করতে দেবে, লিগালি হোক ইললিগালি হোক নানাভাবে, কিন্তু একটা বিপদ একটা আশঙ্কা সবসময় তাদের স্কন্ধে ঝুলিয়ে রাখবে যাতে অবারিত দ্বারে কথা কেউ মনে না করে।
না কিন্তু এই যে 12 মিলিয়ন লোককে রাখা এবং ফিরিয়ে দেওয়ার একটা অর্থনৈতিক, হ্যাঁ আমি আপনাদের কাছে আর ফিরে আসতে পারবো না, আমি শেষ করবো,
এদেরকে বহিষ্কার করা হচ্ছে
না, না না আমি বলছি যে আমি একটা আর্টিকেলে দেখলাম যে 12 লক্ষ 11 মিলিয়ন লোককে যদি ফেরতও পাঠাতে হয় তাহলে যুক্তরাষ্ট্রের খরচ হবে 20 বছরে $400 থেকে $600 বিলিয়ন। হ্যাঁ এটা ইম্পসিবল। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং সুপ্রিয় শ্রোতা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ সবাইকে, আমাদের আলাপনের এই আয়োজন তাহলে এখানেই শেষ হলো।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর যথারীতি এই বাজনা বদলেই বুঝতে পারছেন এবার সংক্ষিপ্ত সংবাদ শোনার পালা, পরিবেশন করছেন তাহিরা কিবরিয়া।
পাকিস্তানে সশস্ত্র বিদ্রোহীদের আলাদা দুটি আক্রমণে অন্তত 34 জন প্রাণ হারিয়েছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। করাচির দক্ষিণাঞ্চলের কর্তৃপক্ষ জানাচ্ছেন আত্মঘাতী বিস্ফোরক সাটা ভেস্ট পৌরোহিত অস্ত্রধারী তিনজনের একটি দল চীনা কনস্যুলেটের সামনে আক্রমণ চালায়। ওই হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। করাচির ওই হামলার কয়েক ঘণ্টা পর উত্তর পশ্চিমাঞ্চলের ওরাকজাই অঞ্চলে শক্তিশালী এক বোমা বিস্ফোরণে অন্তত 30 জনের মৃত্যু হয় এবং আরও অন্তত 40 জন আহত হয়েছে। আফগানিস্তানের খোস্ত প্রদেশে একটি সামরিক ঘাঁটির অভ্যন্তরে একটি মসজিদের ভেতরে আত্মঘাতী বোমা হামলা হয়। ওই বিস্ফোরণে অন্তত 20 জন প্রাণ হারান এবং আরও অন্তত 50 জন আহত হয়েছেন। আফগান জাতীয় সামরিক বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন আবদুল্লাহ জানান, শুক্রবার জুমার নামাজের সময় ওই আক্রমণ ঘটে যখন মসজিদে সবচাইতে বেশি মানুষের ভিড় থাকে। বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হলে সেটা হবে সংবিধান বিরোধী, আর তা যদি করা হয় তাহলে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যজোট মামলা করবে বলে হুঁশিয়ারি উচ্চারণের পরে দিনই প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন ইভিএম ব্যবহারের ওপর কোনো আইনগত বাধা নেই। ভারতের কয়েকটি রাজ্যে আসন্ন বিধানসভা ও 2019 লোকসভা নির্বাচনে ইভিএমের বদলে ব্যালট পেপারের ব্যবহারের দাবি জানিয়ে পেশ করা আবেদন নাকচ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এ সম্পর্কেই পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
ইভিএম এ কারচুপি হওয়ার সম্ভাবনা থাকে বলে অবাধ নিরপেক্ষ নির্বাচন সুনিশ্চিত করতে তার ব্যবহার করা উচিত নয়, এহেন সহাল করেছে ন্যায়ভূমি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তারাই ব্যালটপত্রে ভোট গ্রহণের দাবিতে জনস্বার্থ পিটিশন দিয়েছিল, কিন্তু তার সঙ্গে একমত নয় দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ। তারা বলেছে প্রতিটি ব্যবস্থা যন্ত্রই ব্যবহার করা যায়, তার অপব্যবহারও হতে পারে, সন্দেহ সংশয় সব ক্ষেত্রেই থাকে। ইভিএম নিয়ে সন্দেহ সংশয়ের আশঙ্কা সমর্থন করে চলতি সিস্টেম বাতিল করতে রাজি হয়নি দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। সাম্প্রতিককালে বেশ কয়েকটি নির্বাচনে ভোটগ্রহণের মধ্যেই ইভিএম এ গণ্ডগোল হওয়া, ভোটযন্ত্র খারাপ হওয়ার পরার ঘটনায় বিরোধীদের দাবি সমর্থিত হলেও সুপ্রিম কোর্ট তা মানতে রাজি হয়নি বলেই দেশের সরকারি সংবাদ সংস্থা সূত্রের খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ব্রেক্সিট চুক্তি নিয়ে আলোচনার জন্য শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের আলোচকেরা ব্রিটেনের সঙ্গে বৈঠক করছেন। আসছে রবিবার ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার চূড়ান্ত খসড়া চুক্তিটি সম্পন্ন করবে, তবে শেষ মুহূর্তে স্পেন জিব্রাল্টার ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার দাবি উত্থাপন করেছে। তিউনিশিয়া জুড়ে হাজার হাজার কর্মী ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছে। তিউনিশিয়ার সরকার বেতন বাড়াতে অস্বীকৃতি জানানোর পর এই বিক্ষোভ শুরু হয়। সরকার বলছে বেতন বাড়ালে আন্তর্জাতিক ঋণদাতাদের কাছ থেকে আর্থিক সহায়তা কমে যাওয়ার হুমকি রয়েছে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ, প্রকৌশলী ছিলেন ভয়টেক জবনিয়াক। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি আনিস আহমেদ, ভালো থাকবেন, শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.